You're listening to Radio 4EB FM 98.1. The next program is in Bangla, the Bangladesh language.
For EB FM 98.1. The following program is in Bangla. আপনারা 4EB FM 98.1 থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। আমাদের পরবর্তী অনুষ্ঠান বাংলায় প্রচারিত হচ্ছে।
আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। বুধবার রাত 8:30 শুনছেন ব্রিসবেন বাংলা রেডিও, রেডিও 4EB 98.1 FM এ। আজকের অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি সাদিদ, এবং আমার সাথে আছেন আজকের বিশেষ অতিথি এম মাহমুদুল হাসান ভাই। আসসালামু আলাইকুম মাহমুদুল হাসান ভাই, কেমন আছেন?
ওয়ালাইকুম সালাম সাদিদ, ভালো আছি।
থ্যাংক ইউ মাহমুদ হাসান ভাই। শ্রোতা, আপনারা যারা আমাদের ফেসবুক পেজ ফলো করেন তারা ইতিমধ্যে জানেন যে আজকের অনুষ্ঠানটি মূলত হবে চাকরি ইন্টারভিউ নিয়ে, এবং মাহমুদুল হাসান ভাই উনি একজন চার্টার্ড প্রফেশনাল ইঞ্জিনিয়ার। উনি ব্রিসবেনের একটি প্রতিষ্ঠানে কনসালটেন্সি করছেন, এবং তার প্যাশন হচ্ছে ক্যারিয়ার মেন্টরিং করা, এবং তিনি কিন্তু এই চাকরি ইন্টারভিউ, কীভাবে সিভি লিখতে হবে এ নিয়ে ওয়ার্কশপ করে থাকেন এবং অনেক কনসালটেন্সি করে থাকেন। এবং আমাদের সৌভাগ্য আজকে যে ব্রিসবেনের বাংলা রেডিওতে উনি এসেছেন এবং আমাদেরকে আজকে এই রিলেটেড কথা বলবেন, তার অভিজ্ঞতা থেকে আমাদেরকে টিপস দেবেন এবং পরামর্শ দিবেন যাতে আমরা এর থেকে সুবিধা পেতে পারি। এবং যারা পিআর নিয়ে এসেছেন বা টিআর নিয়ে এসেছেন, এখন অস্ট্রেলিয়াতে চাকরির জন্য ওয়েট করছেন, যারা পড়ালেখা শেষ অবস্থায় আছেন, পিএইচডি শেষ করার অবস্থায় আছেন, চাকরির বাজারে ঢুকবেন করছেন, তাদের জন্য কিন্তু আজকের অনুষ্ঠানটা আসলে গুরুত্বপূর্ণ। এবং আমি মনে করি যারা মাহমুদুল হাসান ভাইয়ের আগের ওয়ার্কশপগুলো মিস করেছেন তারা আজকের অনুষ্ঠানটি শুনলেও অনেক উপকৃত হবেন। মাহমুদুল হাসান ভাই, আপনাকে আমি শুরুতেই, আমি আর কথা নিজে কথা কম বলবো, কারণ আপনার কাছ থেকে যত কথা শোনা যায় ততই ভালো। বছরের শেষ দিকে এরকম একটা প্রোগ্রাম আসলে করতে আপনি কেন আগ্রহী হলেন?
ধন্যবাদ সাজিদ। এবছরের মে মাসে একটা ওয়ার্কশপ করেছিলাম, ইন্টারভিউ স্কিল ওয়ার্কশপ। তো অনেকেই হয়তো অ্যাটেন্ড করেছিলেন, অনেকে হয়তো অ্যাটেন্ড করতে পারেননি, অনেকে নানা রকম ব্যস্ততার কারণে, বা অনেকে দাওয়াত থাকে বা ফ্যামিলি ইস্যু থাকে, আবার অনেকে হয়তো শুনতে চান রেকর্ডেড ভার্সন, যে আমি কী বলেছিলাম বা কী টিপস দিয়েছিলাম বা কী আলোচনা হয়েছিল এইসব থেকেই। আরেকটা জিনিস এখানে আমি একটু উল্লেখ করতে চাই, সেটা হলো যে বছরের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে সবচেয়ে বেশি রিক্রুটমেন্ট হয়। তো আগামী বছর 2018-তে অনেক রিক্রুটমেন্ট হবে, তো সেই দিকে লক্ষ্য রেখেই যে অনেকটা রিফ্রেশিং করার জন্য ক্যান্ডিডেটদেরকে বা তাদেরকে ইনফরমেশনগুলো জানানোর জন্য।
তাহলে কি বছরের শুরুর দিকে কি তাহলে চাকরির একটা বেশ ভালো একটা ভাইব আসে এরকম কিছু?
আমার কাছে ঠিক এরকমটাই মনে হয়। তবে ডিপেন্ড করে যে অনেক সময় প্রজেক্ট আসা যাওয়ার উপরে, কোম্পানিগুলো সম্ভবত এরকমটাই চিন্তাভাবনা করে এবং রিক্রুটমেন্ট প্রসেসটা তখন মনে হয় বেশি জোরদার হয়।
আচ্ছা আচ্ছা। তো হাসান ভাই, তাহলে আমি আরও অনেক প্রশ্নই করবো, তো এখন যে প্রশ্নটা করবো সেটা হচ্ছে আসলে অস্ট্রেলিয়াতে ইন্টারভিউটা আসলে কেমন? এটা মানে কি শুধু কি কোয়ালিফিকেশনটাই যাচাই করা হয় নাকি অন্য কিছু দেখা হয় ইন্টারভিউতে এখানে?
ধন্যবাদ সাদিদ। অস্ট্রেলিয়াতে ইন্টারভিউটা একটু ডিফারেন্ট আমার কাছে স্টিল মনে হয়, যে এটা শুধুমাত্র কোয়ালিফিকেশন না, এমপ্লয়াররা জানতে চান যে ক্যান্ডিডেট হিসেবে আপনি তাদের টিমে কীভাবে ফিট হবেন, আপনি কি প্রবলেম সলভার নাকি ট্রাবল মেকার, আপনাকে ইন্টারভিউ বোর্ডে ইন্টারভিউ যারা নিচ্ছেন তারা পছন্দ করছেন কি না, অনেকটা ফেসবুকের লাইক আর ডিসলাইক বাটনের মতো, বা আপনাকে তারা পরখ করে দেখেন যে আপনি ঠিকমতো কমিউনিকেট করছেন কি না, যদিও আপনার রিলেভেন্ট স্কিল এবং কোয়ালিফিকেশান আছে। তো আমি যেটা বলি বারবার, যে আপনি একটা প্রোডাক্ট, আপনার প্রোডাক্টের স্যাম্পল আপনি সিভি কাভার লেটার দিয়েই দিয়েছেন, এখন আপনাকে পরখ করে দেখতে হবে, আপনার টেস্টটা হলো ইন্টারভিউ।
আচ্ছা, ধন্যবাদ হাসান ভাই। এখন আমাদেরকে একটু বলবেন যে মানে কী মানে ইন্টারভিউ মানে আমরা তো দেখি যে একটা চাকরির জন্য অনেক সময় কোনো কোনো চাকরিতে দুইটা ইন্টারভিউ হয়, কোনো কোনো চাকরিতে চারটা পাঁচটা হয়, মানে ইন্টারভিউর টাইপগুলো আসলে কী এবং সেই অনুযায়ী প্রিপারেশন কীরকম হওয়া উচিত একটা ক্যান্ডিডেটের?
ধন্যবাদ সাদিদ। সংক্ষেপে বলি, অস্ট্রেলিয়াতে তিন রকমের ইন্টারভিউ আমি দেখেছি। একটা হলো ফোন ইন্টারভিউ, বা অনেকে অনেক সময় স্কাইপ ইন্টারভিউ নিয়ে থাকেন। একটা ইন্টারভিউ হচ্ছে অনেকটা বোর্ড ইন্টারভিউ, যেখানে তিন চারজন থাকেন হেজ আর পার্সোনাল সহ। আর একটা টেকনিক্যাল ইন্টারভিউ হয়, যেটাকে অনেকে আমরা বলি যে ওয়ান টু ওয়ান অর ফেস টু ফেস ইন্টারভিউ। তো ডিপেন্ড করে অর্গানাইজেশনের উপরে যে আপনার ইন্টারভিউ টাইপটা কেমন। আপনি অবশ্যই আপনার এজেন্টের সঙ্গে অথবা আপনি হেজ আর পার্সোনালের সঙ্গে কথা বলে নেবেন যে ইন্টারভিউ বোর্ডে কে কে থাকছেন এবং কতজন থাকছেন বা আপনার ইন্টারভিউটা কতক্ষণ হবে। তো প্রিপারেশন নিয়ে একটু সংক্ষেপে বলি, সেটা হচ্ছে যে আমাদের যে কথাটা আমি বারবার বলি সেটা হলো যে ইংলিশটা আমাদের প্রথম ল্যাঙ্গুয়েজ না, তো প্র্যাকটিসটা খুব দরকার। আপনি বাসায় প্র্যাকটিস করবেন এবং সেটা অ্যাটলিস্ট তিনবার, এবং অনেকটা মক ইন্টারভিউ দেবেন আপনার পার্টনার, আপনার ওয়াইফ অথবা আপনার বন্ধুদের সঙ্গে, এবং তাদের কাছ থেকে অনেস্ট অপিনিয়ন নেবেন। এবং আরেকটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, আপনি যে কোম্পানিতে ইন্টারভিউ দিচ্ছেন সেই কোম্পানিতে কী ধরনের প্রোডাক্ট বা কী ধরনের সার্ভিস আছে এবং সেটা আপনার সাথে রিলেভেন্ট কি না, বা রিলেভেন্ট না হলে আপনি সেটাকে কীভাবে ট্যাকেল দেবেন, এই ব্যাপারে আপনাকে কিন্তু জিজ্ঞেস করা হবে। এবং সবশেষে আরেকটা কথা বলবো, সেটা আমি করি, আমি একটা 10-15 পাতার একটা প্রিপারেশন নোট বানাই যে কোনো ইন্টারভিউতে যাওয়ার আগে। কেন বানাই, যে এই নোটগুলো আমাকে হেল্প করে, ইভেন আমি এই ইন্টারভিউতে সাকসেসফুল যদি নাও হই, পরের ইন্টারভিউতে আমি অবশ্যই ভালো করব। এবং আপনার স্টোরিগুলো সুন্দর করে আপনি ইংলিশে লিখবেন এবং আপনি রিহার্স করবেন, যে আপনাকে যে কোনো অ্যাঙ্গেল থেকে কোশ্চেন করা হলে যেন আপনি ভালো করে বলতে পারেন।
আচ্ছা, থ্যাংক ইউ হাসান ভাই। আচ্ছা, ড্রেস কোডের ব্যাপারটা একটু বলেন আমাদেরকে। আসলে ইন্টারভিউ তো বিভিন্ন, ইন্টারভিউতে আমি যে যাচ্ছি বিভিন্ন স্তরে, ফার্স্ট ইন্টারভিউ, সেকেন্ড ইন্টারভিউ, আমাদের ড্রেস কোডটা কীরকম হওয়া উচিত?
ধন্যবাদ সাদিদ। ড্রেস কোডের ব্যাপারে কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে। যদি বড় কোম্পানি হয় আমি অবশ্যই রিকমেন্ড করবো আপনি অবশ্যই স্যুট পরবেন, টাই থাকবে। মাঝারি কোম্পানি হলে স্যুট হয়তো নাও পরা লাগতে পারে, বাট টাইটা অবশ্যই আপনি পরবেন। তবে হ্যাঁ, যদি আপনি এখন অনেক ছোট কোম্পানি যেখানে ক্যাজুয়াল ড্রেস অ্যালাও করে, সেক্ষেত্রে নর্মাল প্যান্ট শার্ট হলেও চলে, তবে আমি রিকমেন্ড করবো টাইটা অবশ্যই পরবেন।
আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আর মানে ইন্টারভিউতে আসলে কী মনে হয়, খুব কমন কিছু, আমার তো মনে হয় অনেক সময় আমরা খুব কমন কিছু মিস্টেক করে যেগুলো আমরা জানিও না যে আসলে আমরা মিস্টেক করতেছি, এইগুলো দিয়ে যদি একটু বলেন যে সাধারণত ক্যান্ডিডেটরা যে ভুলগুলো করে থাকে ইন্টারভিউতে।
আচ্ছা সাদিত, আমি একটু বলি যে ইন্টারভিউটা যখন হয় তখন সবার মনের মধ্যে একটা ভয় কাজ করে যে আমাকে কি জিজ্ঞেস করা হবে বা আমি কি বলবো। তো প্রথমত আমি বলি যে আপনি নিজের ব্যাপারে কনফিডেন্ট হন যে আপনি কি বলবেন, এবং যখন কথাগুলো বলবেন তখন থেমে থেমে এবং সুন্দর করে গুছিয়ে বলুন, এবং যত সম্ভব চেষ্টা করুন যে রিপিটেড ওয়ার্ড না বলার জন্য।
আচ্ছা,
যখন আপনি কথা বলবেন তখন অবশ্যই যেন সেটা আই কন্ট্যাক্ট করে কথা বলা হয়, আপনি মাথা নিচু করে বা অন্যদিকে তাকিয়ে কথা বলবেন না, এবং সবার দিকে লক্ষ্য রেখেই আপনি কথাগুলো বলবেন। এবং ভালো হয় ইন্টারভিউতে যাওয়ার আগে আপনি যারা ইন্টারভিউ নিচ্ছেন তাদের নাম আপনি জানেন, এবং সঙ্গে সঙ্গে আপনি রেফারেন্স দিয়ে তাদের সঙ্গে কথা বলতে পারেন। তো অনেকেই হয়তো এই জিনিসগুলো খেয়াল করেন না। কিছু জিনিস আছে, যেমন আপনি যদি যথাযথ উত্তর না দেন, আর যদি আপনি লাই করেন, আই মিন আপনার কথাবার্তা যদি ডিসঅনেস্টি থাকে, তো এই ভুলগুলো কখনই করা উচিত না।
আচ্ছা, তো হাসান ভাই আরেকটা একটু ইন্টারভিউতে যাওয়ার, আমরা এখন আসলে ইন্টারভিউতে ভিতরে ঢুকিনি, ইন্টারভিউতে যাওয়ার আগে কী কী প্রিপারেশন সেই অবস্থায় আছি। তো অনেক সময় আসলে আমরা দেখি যে, এটা আমার নিজের ক্ষেত্রেও আমি এক্সপিরিয়েন্স করেছি, যে অনেকেই বলে যে যেহেতু এখানকার বেশিরভাগ জবগুলো জব এজেন্টদের মাধ্যমে হয়, তো ওই জব এজেন্টের অফিসে চলে যাওয়া, তাকে ফোন দেওয়া, বা এগুলো করলে নাকি একটু কাজ হয় বা একটু আপনি অ্যাডভান্টেজ পেতে পারেন। আবার অনেক সময় আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হচ্ছে আমি কোনো অ্যাডভান্টেজ পাইনি, আবার অনেকে বলে যে পাওয়া যায়, এই ব্যাপারটা আসলে কি?
হ্যাঁ, ডিপেন্ড করে। আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে যে এজেন্টের সঙ্গে ভালো সম্পর্ক রাখা এবং ফোনে কন্ট্যাক্ট করাটাই সবচেয়ে বেস্ট। এজেন্টরা কোম্পানিগুলোর কাছ থেকে টাকা পায় যদি কাউকে রিক্রুট করতে পারে, যদি কাউকে রিক্রুট করতে না পারে তাহলে তারা টাকা পায় না। তো আমার সাজেশন হচ্ছে যে আপনি সবসময় এজেন্টের সঙ্গে ভালো সম্পর্ক রাখবেন, কথা বলবেন, যদিও আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট করে আপনি অবশ্যই বলবেন যে আপনি এই ধরনের পজিশন খুঁজছেন বা সিমিলার রোল আপনি খুঁজছেন, এবং তাদেরকে টাচে থাকবেন। যদি একটা রোলে আপনি অ্যাপ্লাই করেন তার সঙ্গে ইনিশিয়াল কথাবার্তা হয়, অবশ্যই দুই সপ্তাহের মধ্যে আপনি কন্ট্যাক্ট করবেন। কিছু জব আছে যে হ্যাঁ, তারা হয়তো এজেন্টের থ্রুতে তাদের অফিসে যোগাযোগ করে হয়তো ভালো ফল পাওয়া যেতে পারে, তবে আমার কাছে মনে হয় সংখ্যাটা কম। যদি সেটা মানে বেশি সংখ্যক রিক্রুটমেন্ট হয় সেক্ষেত্রে এরকমটি হতে পারে, আদারওয়াইজ আমার কাছে মনে হয় যে তাদের সঙ্গে ফোনে যোগাযোগ করা এবং সম্পর্ক রক্ষা করাটাই ভালো।
ভালো, থ্যাংক ইউ হাসান ভাই। আমরা এবার একটু বিরতিতে যাই, আমরা গান শুনবো একটা, আপনার পছন্দের গান শুনবো, কোন গানটি শুনবো?
একটা পছন্দের গান আছে কুমার বিশ্বজিতের ছোট গল্প।
ছোট গল্প,
হ্যাঁ,
আমরা তাহলে ছোট গল্প গানটা শুনে আসি।
ঠিক আছে।
ছোট ছোট আশা খুঁজে পেল ভাষা, হৃদয় গভীরে অচেনা ভালোবাসা, আছো তুমি এত কাছে তো লাগে যেন অল্প, তোমার আমার এই তো প্রেমী ছোট গল্প। ছোট ছোট আশা খুঁজে পেল আশা, হৃদয় গভীরে অচেনা ভালোবাসা, আছো তুমি এত কাছে তো লাগে যেন অল্প, প্রজাপতি মন তোমারই আশা স্বপ্নে বিভোর সারাক্ষণ, ও রঙের ডানা মেলে আজ উড়ছে প্রজাপতি মন, মন তোমারই আশা স্বপ্নে বিভোর সারাক্ষণ, আছো তুমি এত কাছে তো লাগে যেন অল্প, তোমার আমার এই তো প্রেমী ছোট গল্প।
Are you looking to settle permanently in Australia? Our migration specialists at Education Embassy can help you with a wide range of visas as per your needs. Our migration experts have more than 9 years of experience combined in both migration and education services. For all your possible options, contact our principal consultant, Mr. Saurabh Agarwal, now on 0426-089-600 for free migration advice and step-by-step guidance towards your goal. You can contact the Education Embassy office on 3162-9257 or visit our website at www.eduembassy.com.au or join us on Facebook and become one of our 12,000 followers. Station sponsor.
Hello, I'm Lord Mayor Graham Quirk. Take advantage of Council's discounted microchipping days this month and make sure your furry friend can find their way home. Without microchips, more than 2,200 pets picked up by Council last year were unidentifiable. Losing a pet can be distressing for both the owner and animal, and that's why we want to help reunite lost animals with their families as soon as possible. Microchipping your pet can be as affordable as $20, so come and visit Council on one of our microchipping days. To register for a microchipping event near you, visit www.brisbane.qld.gov.au or phone Council on 3403 8888.
শুনছেন ব্রিসবেন বাংলা রেডিও, রেডিও 4DB 98.1 FM এ। সাথে আছেন হাসান ভাই। গানে যাওয়ার আগে এবং বিরতিতে যাওয়ার আগে কথা বলছিলাম আসলে অস্ট্রেলিয়া ইন্টারভিউ কীরকম হয় এবং তার জন্য প্রিপারেশন কীরকম থাকা উচিত। তো এই পর্যায়ে আসলে আমি হাসান ভাইকে কিছু কোয়েশ্চেন করব, যেগুলা যেই প্রশ্নগুলো সাধারণত আমরা ইন্টারভিউতে শুনে থাকি এবং এগুলো আসলে একটা ইন্টারভিউতে একটা ক্যান্ডিডেটকে সিলেক্ট করার পিছনে অনেক বড় ভূমিকা পালন করে, এটা হাসান ভাই বলেছেন। তো হাসান ভাই, আমি আপনাকে একটা প্রথম যে প্রশ্নটা করবো সেটা হচ্ছে কি, আমরা ইন্টারভিউতে একটা প্রশ্ন প্রায় শুনি যে অন্যান্য ক্যান্ডিডেটদের মধ্য থেকে কাছ থেকে আমি নিজেকে কিভাবে আলাদা করব, মানে নিজেকে কিভাবে আলাদা মনে করি, এটা আসলে এই উত্তরটা কিভাবে দেওয়া উচিত ইন্টারভিউতে গিয়ে?
ধন্যবাদ সাদিব। আমি বলে নেই প্রথমে কিছুটা ডিসক্লেমার আকারে, সেটা হলো যে আমার অ্যান্সারগুলো এর পরের পরবর্তী সেকশনগুলোতে, এটা হলো একটা এক্সাম্পল অ্যান্সার। অনেকে হয়তো যখন অ্যান্সারটা দিবেন তখন তার মতো করে সাজিয়ে বলতে হবে, তারপরেও আমি বলছি যে এটা এই অ্যান্সারগুলো হয়তো ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্সার্স। এটা অনেকের এক্সপিরিয়েন্স থেকে বা আমার এক্সপিরিয়েন্স থেকে জানা এবং অন্যদের এক্সপিরিয়েন্সে শেয়ার করে আমার জানা। তো যদি বলা হয় পার্থক্য কিসে, তো গুরুত্বটা হয়তো বা অ্যান্সারটা আপনি যখন দিবেন তখন আপনার সিচুয়েশান অনুযায়ী দিতে হবে। যদি সেটা গ্র্যাজুয়েট হয়, যদি সেটা এক্সপিরিয়েন্স প্রফেশনাল হয়, যদি সেটা ম্যানেজারিয়াল পজিশন হয়, যদি পিএইচডি থেকে ইন্ডাস্ট্রিতে যদি যেতে হয়, এই চারটি ভাগে আমি অ্যান্সারগুলো দিব, আপনারা লক্ষ্য রাখুন। প্রথমত আসি গ্র্যাজুয়েট। আপনি যদি গ্র্যাজুয়েট হন তাহলে উত্তরটা টেকনিক্যাল ওয়ার্ড দিয়ে শুরু করতে হবে। আপনি এমন একটা টেকনিক্যাল সাবজেক্ট জানেন যেটাতে আপনি ফাইনাল ইয়ারের কোন প্রজেক্ট করেছেন বা ইন্টার্নশিপ ওই টপিক্সের উপরে করেছেন, যেটা এই প্রসপেক্টিভ এমপ্লয়ারদের কোম্পানির সঙ্গে যায়, এবং সেটা দিয়ে বুঝিয়ে দিতে হবে যে এটা এক্সপিরিয়েন্সটা বা এই ইনডেপথ নলেজটা অন্য ক্যান্ডিডেটের খুব কম আছে, এবং আপনাকে রেফারেন্স দিতে হবে লিঙ্কডইনের। যদি এক্সপিরিয়েন্স প্রফেশনাল হয় আপনাকে দিতে হবে অ্যান্সারটা তিনটে ভাগে, বলতে হবে আপনি জানেন সফটওয়্যার এ বি সি, আপনি সিস্টেম জানেন এ বি সি, এক্সপিরিয়েন্স জানেন এ বি সি, এবং এই তিনটির কম্বিনেশন খুব কম ক্যান্ডিডেটেরই আছে। যদি ম্যানেজারিয়াল পজিশন হয় তাহলে আপনাকে আর একটু বড় করতে হবে, বলতে হবে আপনি ছোট এবং বড় টিমের সঙ্গে কাজ করেছেন, ছোট এবং বড় কোম্পানিতে কাজ করেছেন, ছোট এবং বড় প্রজেক্টে কাজ করেছেন, আপনি ওভারসিজে কাজ করেছেন এবং অস্ট্রেলিয়াতেও কাজ করেন, আপনি স্পেশালাইজড এই এরিয়াতে, এবং আপনার সব ধরনের সার্টিফিকেশন, লাইসেন্স, রেজিস্ট্রেশন আছে, এবং আপনি এতটাই কনফিডেন্ট যে আপনি এই পজিশনটা ভালো করেই হ্যান্ডেল করতে পারবেন যদি সেটা ম্যানেজারিয়াল পজিশন হয়। যদি পিএইচডি থেকে আপনি এক্সপিরিয়েন্স কোনো এরিয়াতে ইন্ডাস্ট্রিতে আসতে চান তাহলে আপনাকে একটু ঘুরিয়ে বলতে হবে, বলতে হবে যে আপনি এ ব্যাপারে ইনডেপথ এক্সপিরিয়েন্স এবং নলেজ আপনার আছে, এবং আপনি তিন চারটি প্রজেক্টে আপনি নিজে স্টুডেন্টদেরকে লিড করেছেন এবং সেগুলো রিয়েল লাইফ প্রজেক্ট ছিল এবং তার ইম্প্যাক্ট অনেক ভালো। তো এভাবেই অ্যান্সারগুলো ঘুরিয়ে ঘুরিয়ে ইন্ডাস্ট্রি ভেদে এবং পার্সন ভেদে ভিন্নভাবে বলতে হবে এবং বুঝিয়ে দিতে হবে যে আপনি রিসার্চ করেছেন লিঙ্কডইন থেকে, রিসার্চ করেছেন ইন্ডাস্ট্রি থেকে এবং ওয়েবসাইট থেকে বিভিন্ন কোম্পানির ইনফরমেশন নিয়ে।
জি জি, বা মানে আমরা আসলে অনেকেই এই ব্যাপারগুলো আমাদের জানা বা আমরা হয়তো বা কাজ এভাবে করেছিও, কিন্তু আসলে এভাবে যে ভাগ ভাগ করে বলা যায় মানে পরিস্থিতি বা ইন্টারভিউ ধরন বা কোন ধরনের চাকরি, এটা হয়তো অনেকেরই জানা ছিল না, আমার জানা ছিল না। এই টাইপের আরেকটা প্রশ্ন হয় সাধারণত, যেটা হচ্ছে যে আমরা আপনাকে কেন নিব ইন্টারভিউতে, প্রশ্ন করে বসলো। আসলে শ্রোতা আপনাদের মনে হতে পারে আমি ইন্টারভিউ নিচ্ছি হাসান ভাইয়ের, আসলে ব্যাপারটা এরকমই যে আমি হাসান ভাইকে প্রশ্ন করছি আমরা আপনাকে কেন নিব।
ধন্যবাদ সাদিব। হ্যাঁ, আমি কোশ্চেনটা মনে হয় অনেকবারই শুনেছি। তো আমি এখন হয়তো আমার আমার এক্সপিরিয়েন্স দিয়ে হয়তো অ্যান্সারটা দেই, সেটা অনেকটা সেলস মার্কেটিং মেসেজ আমি রাখি এমপ্লয়ারদের কাছে। আমি চারটি লেটারের কথা বলেছিলাম ওয়ার্কশপে, সেটা হলো আর ই ই জি। আর মিন্স রেপুটেশন, ই মিন্স এক্সপিরিয়েন্স, আরেকটা ই মিনস এডুকেশন অ্যান্ড জি মিনস গ্যারান্টি। তো এই ওয়ার্ডটা জাস্ট খালি মনে রাখার জন্য আমি একটু বুঝিয়ে বলি যে আপনাকে বলতে হবে যে আপনি যে কাজ করেন সে কাজের একটা ভালো রেপুটেশন আছে এবং সেই রেপুটেশনটা আপনি পেয়েছেন আপনার ক্লায়েন্টদের কাছ থেকে, আপনার পিয়ারদের কাছ থেকে, এবং সেটা ভারভ্যালমিং রিটার্ন। আপনাকে আরও বলতে হবে যে আপনার এক্সপিরিয়েন্সটা এত দিনের এবং এই এরিয়াতে এবং এই পজিশনের জন্য সেটা সম্পূর্ণ যায়। আপনাকে বলতে হবে যে আপনার এই ব্যাচেলর ডিগ্রি বা মাস্টার্স ডিগ্রি বা ডিপ্লোমা বা পিএইচডি করা আছে এবং এটাকে কারেন্ট রাখার জন্য আপনি এই কোর্সটি করছেন বা ভবিষ্যতে করতে চান। গ্যারান্টি বলতে এখানে একটু বলি যে আপনি যে কাজটা এখন পর্যন্ত করছেন বা করেন সেটা এরর ফ্রি এবং অ্যাকুরেটলি এবং টাইমলি ফিনিশ করেন। এবং সঙ্গে আপনি আরেকটি কথা লাগিয়ে দিবেন, সেটা হচ্ছে যে আপনি মেম্বারশিপ রেজিস্ট্রেশন লাইসেন্স সিস্টেম মেনটেন করেন, যেটা প্রমাণ করে যে আপনার কাজের একটা ভ্যালু আছে এবং ইন্ডাস্ট্রিতে এই ভ্যালুটা খুব ভালো করেই সবাই জানে। তো এই কথাগুলোই হচ্ছে একটা অনেকটা সেলস এবং মার্কেটিং মেসেজ টু এমপ্লয়ারদেরকে বলা যে আমাকে আপনারা কেন নেবেন না।
জি, অনেক ধন্যবাদ হাসান ভাই। আসলে এই ব্যাপারগুলো, এই ছোটো ছোটো মানে এই যে আপনি বললেন যে রেপুটেশন গ্যারান্টি, এই ব্যাপারগুলো আসলে মনে রাখা এবং ওই সময়কে ডেলিভারি করতে পারা আসলে এটা অনেক বড় এবং অনেক বেনিফিশিয়াল আপনি যে বললেন এই কথাগুলো।
হ্যাঁ, ধন্যবাদ স্যার।
পরের প্রশ্ন হাসান ভাই আপনাকে, যে আগামী ৬ মাসে আপনি কোম্পানির জন্য কী করবেন? এই এই প্রশ্ন আসলে আমরা আসলে কীভাবে উত্তর করব?
ধন্যবাদ স্যার। আবারও আসি যে যদি সেটা গ্র্যাজুয়েট এক্সপিরিয়েন্স পিপল এবং ম্যানেজারিয়াল পজিশন, তিন রকমের অ্যান্সার হবে। তো আমি তিনভাবেই অ্যান্সারটা দিচ্ছি। যদি গ্র্যাজুয়েট হয়, গ্র্যাজুয়েটের কাছে থেকে এমপ্লয়ারদের ইনিশিয়ালি সিক্স মান্থস বা ওয়ান ইয়ারে কোনো এক্সপেকটেশন থাকে না, বাট তারা এই কোশ্চেনটা করে শুধুমাত্র টেস্ট করার জন্য যে আপনি কি করবেন। তো প্রথমত আপনাকে বলতে হবে, আমি যেহেতু একজন নিউ কামার এবং নিউ লার্নার, আমি প্রথম তিন মাস আমি খুব ভালো করে শিখব আমার পিয়ারদের কাছ থেকে, আমার বসের কাছ থেকে, এবং নেক্সট থ্রি মান্থস যখন পার হবে তারপরে আমি কাজ ডেলিভারি দিব যা আমাকে শেখানো হবে এবং যা আমি আগে শিখেছি ইউনিভার্সিটি থেকে। এবং এই কাজগুলো আমি টাইমলি ম্যানারে এবং প্রজেক্ট ডেলিভারি দিব আমি আমার কাজগুলো দিয়ে, যাতে করে কোম্পানির টাইমটা সেভ হয় এবং টাইমলি ডেলিভারি হয় এবং আমার কাজগুলো দিয়ে আমার পিয়ার বা আমার বস উপকৃত হয়, এমন করে যে তারা তাদের যে কাজ সেই ওয়ার্কলোডটা আমার কাছ থেকে শেয়ার করতে পারে। সো আমার রোলটা অনেকটা হচ্ছে সেকেন্ডারি, টু লার্ন অ্যাজ মাচ অ্যাজ আই ক্যান এবং ডেলিভারি দেওয়া, এইভাবে আমি কোম্পানিকে হেল্প করব। তার এই কথাটাই শুনতে চায় যে আপনি তাদের প্রতি লয়াল এবং কাজটা করতে পারবেন কি না। যদি এক্সপিরিয়েন্স পিপল হয় তাহলে রেডি টু হ্যান্ড, তাকে সঙ্গে সঙ্গে যুদ্ধে নামতে হবে। তো এই পজিশনে আপনাকে হয়তো অন্যভাবে বলা যেতে পারে যে আমি, আমার কিছু রেকর্ড আছে, আমার কিছু অ্যাচিভমেন্ট আছে এবং আমার সাকসেসফুলি কাজ করার ডেলিভারি দেওয়ার রেকর্ড আছে এবং সেখান থেকে আমি কনফিডেন্ট যে আমি আমার উপরে যে দায়িত্বটা দেওয়া হবে সেটা আমি এফিসিয়েন্টলি করতে পারবো এবং আমি কস্ট ইফেক্টিভ সলিউশন দিতে পারবো, আমি টাইমলি শেষ করতে পারবো এবং যার ফলস্বরূপ কোম্পানিতে আগামী ৬ মাস পরে আরও নতুন কোনো প্রজেক্ট আসবে। যদি সেটা ম্যানেজারিয়াল পজিশন হয় তাহলে অ্যান্সারটা আরেকটু ডিফারেন্ট। এক্ষেত্রে আপনাকে জানতে চাই কোম্পানি যে আপনার কারেন্ট প্রজেক্টে আপনি কী করেন বা আগে কী করেছেন, আর নতুন যদি প্রজেক্ট আনতে হয় তাহলে আপনার ভূমিকাটা কী হবে। তো আপনাকে বলতে হবে যে আমাকে যদি ম্যানেজারিয়াল পজিশনে রাখা হয় আমি কোম্পানিতে নতুন প্রজেক্ট আনব, এবং এটাও বলতে হবে যে এক্সিস্টিং কাস্টমারদের সঙ্গে আমি ভালো একটা রিলেশনশিপ মেনটেন করে তাদের কাজটা ডেলিভারি দিয়ে এবং সঙ্গে আমি নতুন প্রজেক্ট আনব। এটা একটা অ্যান্সার মাত্র, এটা অন্যরকম অ্যান্সার হতে পারে।
জি, তো হাসান ভাই এক্ষেত্রে একটু এক্সপিরিয়েন্স বা সিনিয়র লেভেলের চাকরির ক্ষেত্রে সাধারণত কিছু কিছু প্রশ্ন থাকে, যেরকম যে কোন একটা কী রোলে বা কোন একটা প্রজেক্টে কী রেসপন্সিবিলিটি কীভাবে পালন করেছি বা কোনো কমপ্লেক্স প্রবলেম কীভাবে সলভ করেছি, এই উত্তরটা কীভাবে দিব। এটার সাথে অবশ্য সম্পূর্ণভাবে আরেকটা জিনিসও থাকে, আরেকটা কোয়েশ্চেন আসে, যেটা হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্ট, কীভাবে স্ট্রেসড সিচুয়েশন ম্যানেজ করি বা নিজেকে মানে কাজের ক্ষেত্রে কীভাবে আমার নিজের স্ট্রেসটা আমি ম্যানেজ করি, এই এই সম্পর্কে একটু বলবেন প্লিজ।
ধন্যবাদ সাদিদ। দুটো কোশ্চেন এখানে, একটা হলো যে কমপ্লেক্স প্রবলেম, যেটা একদম কমন একটা কোশ্চেন সবাইকে করা হয় এবং অল লেভেলেই, মিড লেভেল বা সিনিয়র লেভেলেই। আর সেকেন্ড কোশ্চেন যেটা আসছে, হ্যাঁ, যে কীভাবে আমরা স্ট্রেস ম্যানেজমেন্ট করে থাকি বা চেঞ্জ এনভায়রনমেন্ট যেটাকে আমরা বলি। তো প্রথম উত্তরটা দিয়ে দিই যে যখন আপনি এই অ্যান্সারগুলো দিবেন যে কমপ্লেক্স প্রবলেমের, তো অনেকটা আপনাকে বলতে হবে স্টার অ্যাপ্রোচে, আমি সংক্ষেপে বলি স্টার কী জিনিস। স্টারের পুরো মিনিং হচ্ছে সিচুয়েশান টাস্ক অ্যাকশন রেজাল্ট। আপনাকে গুছিয়ে বলতে হবে এবং সেই গুছিয়ে বলার সময় আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি ওয়ার স্টোরি ইউজ করছেন কি না। ওয়ার স্টোরি কী জিনিস সেটা আরেকটু বলি। ওয়ার স্টোরি হচ্ছে আপনি ডেট, নাম্বার এবং টাইম উল্লেখ করছেন কি না। একটা দুটো লাইন আমি বলি যে 1971 সালে 30 লক্ষ লোক শহীদ হয়েছিল, আমি একটা জোনের সেক্টর কমান্ডার ছিলাম এবং সেখানে সেক্টর কমান্ডার হিসেবে আমি একটা জোনের যুদ্ধের দায়িত্ব পালন করি এবং যুদ্ধের সফলতা আসে, ওইটা আমার জন্য একটা চ্যালেঞ্জিং ছিল এবং আমি সেই জোন শত্রুমুক্ত করি এবং সফলতা ছিল, আমি টাইমলি এত সময়ের মধ্যে বা এত কম রিসোর্সের মধ্যে আমি সফলভাবে সেই অপারেশনটা সফল করেছিলাম। দেখেন আমি কিন্তু বারবার সংখ্যা বলছি, লোকেশান বলছি, টাইম বলছি এবং প্রত্যেকটা ইভেন্ট আমি বলছি কিন্তু সিচুয়েশান টাস্ক অ্যাকশন রেজাল্ট হিসেবে। তো এই কথাগুলো যখন বলবেন সেটাকে খুব বেশি বড় করার প্রয়োজন নাই। আমার কাছে মনে হয় 8-10 সেন্টেন্সে সুন্দর করে গুছিয়ে বলতে পারলেই আপনাকে এমপ্লয়াররা পরবর্তী কোশ্চেনগুলো করবেন যে এইভাবে কিভাবে করেছিলেন।
স্পেসিফিক সংখ্যা এবং আপনি যে বললেন টাইম, টাইমের ব্যাপারটা, তারপর কস্ট, আপনি রিসোর্স সেভ করেছেন কিরকম, এই জিনিসগুলো আসলে মানে বাস পয়েন্ট আর কি, এগুলো বললেই
হবে। তবে এর সঙ্গে আরেকটা জিনিস আপনাকে অ্যাড করতে হবে যে আপনি বাজেটের ব্যাপারটা অবশ্যই বলবেন এবং ফাইনালি বলবেন যে আপনার কাজের কোয়ালিটি ছিল এবং সেটা অবশ্যই কোনো স্ট্যান্ডার্ড ফলো করে, যেমন ধরেন ISO 9001, তো এটা হলে গুরুত্ব পায় যে কোম্পানি ফলো করে, ওকে আমাদের কোম্পানিও এই ধরনের একটা সিস্টেম ফলো করে। তো এই ধরনের জিনিসগুলো যখন বলবেন আপনারা, তখন বলার সময় আপনি অবশ্যই বলবেন যে আপনি কি অল্টারনেটিভ সলিউশন তাদেরকে দিয়েছিলেন বা আপনার ভূমিকাটা কী ছিল, এটা সবাই শুনতে চায়, বা কোন সলিউশনের জন্য আপনাকে কোম্পানি কোনো অ্যাওয়ার্ড দিয়েছিল কি না, বা আপনি পরবর্তীতে মানে এই প্রজেক্ট থেকে কোন আউটকাম ভালো কিছু নিয়ে এসে যে আরও প্রজেক্ট আনতে পেরেছিলেন কি না, এটাও শুনতে চায়। তো এটা গেল প্রথম কমপ্লেক্স প্রবলেমের কথা। এবার আসি যে চেঞ্জ এনভায়রনমেন্ট বা যে কীভাবে স্ট্রেস আমরা ম্যানেজ করি, এই কোশ্চেনটাও হয়তো প্রায় ক্যান্ডিডেটদেরকে করা হয়। তো এখানে বলতে গেলে আপনাকে বলতে হবে যে তিনটি বিষয়ের কথা আপনার মাথায় রাখতে হবে। সেটা হলো যে আপনি নতুন কোনো বসের আন্ডারে কাজ করেছেন, নতুন লোকেশনে কাজ করেছেন, নতুন সিস্টেমে কাজ করেছেন, এই তিনটা জিনিস আপনাকে বুঝিয়ে বলতে হবে। তবে অ্যান্সারটা অন্যভাবে আপনি দিতে পারেন, আপনি বলতে পারেন যে আপনার বসের অনুপস্থিতিতে আপনি যে কাজটা করেন সে কাজের একটা ভালো ইম্প্যাক্ট ছিল, কিন্তু সেটা উদাহরণ দিয়ে বলতে হবে। এবং আপনাকে এটাও বলতে হবে যে আপনার যে জিনিসটা জানা ছিল না, যে জিনিসটা আপনি কখনোই করেননি, সেই জিনিসটা আপনি নিজে শিখেছেন এবং সেটা কনসাল্ট করেছেন আপনার টিম মেম্বারদের সাথে, এবং আপনি অবশ্যই একটা পিয়ার ওপিনিয়ন নিয়েছেন, কিন্তু আপনার কাজটা অবশ্যই ভালো ছিল এবং সেটা থেকে একটা কোম্পানির ভালো আউটপুট আসছে উইদাউট এনি সুপারভিশন। তো এইটা, এইগুলো হচ্ছে একটা এক্সাম্পল বা স্ট্রেস এবং চেঞ্জ এনভায়রনমেন্টের।
তো হাসান ভাই অনেক কথা হলো, এখন আবার একটু গানে চলে যাই। আপনার পছন্দের গান শুনবো, এখন কোন গানটা শুনবো?
একটা গান প্রায় মনে পড়ে, আকাশ খুলে বসে আছি,
বাপ্পা এবং ফাহমিদা নবীর কণ্ঠে।
হ্যাঁ, বাপ্পা ফাহমিদা চট্টগ্রাম।
যদি তাকাও তুমি মেঘগুলো হয় সোনা, আকাশ খুলে বসে আছে তাও কেন দেখছ না, একই আকাশ মাথার উপর এক কেন ভাবছ না, আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছ না, আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছো না,
একটু যদি তাকাও তুমি মেঘগুলো হয় সোনা, আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছো না, একই আকাশ মাথার উপর এক কেন ভাবছো না, আকাশ খুলে বসে আছি তাও স্কুলে বসে আছে তা কেন দেখছো না,
আকাশটাকে দেখি চলো মেঘটাকে তাড়িয়ে
মেঘের মতো হাঁটব দুজন হাত কেন রাখছো না
আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছো না আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছো না চলো দুজন স্বপ্ন দেখি এক অনুভব নিয়ে জানি আজ মনের মতো আর বোঝে চিনিয়ে আমার মতো কেন তুমি মন খুলে রাখছো না
আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছো না
The major prize draw for our very successful Radiothon this year is coming up on Monday night, December 11. Radio 4EB would like to say thank you to all our supporters who have pledged a donation. We more than reached our target and set a new Radiothon record for Radio 4EB thanks to you, our listeners and supporters. Remember, you can still donate, but if you have pledged during Radiothon, you have until 5pm on Friday, December 8 to pay to be in the main prize draw. You can pay online or just give us a call on 3240 8600. Thank you for donating to Radio Radiothon 2017 here on Radio 4EB FM 98.1.
Radio 4EB and the Islamic Women's Association of Australia, with support from Multicultural Affairs Queensland, is presenting workshops providing media skills for young people. This is your chance to work with other young people who like to express their voice, would like to increase their leadership knowledge, and learn to create effective media around issues that you are passionate about. The first workshop will be held on Thursday, December 7, at Radio 4EB, located at 140 Main Street, Kangaroo Point. This will be free of charge and food will be provided. For more information or to register, contact 4EB's office on 3240 8600 or visit 4eb.org.au/msyp.
Our website 4eb.org.au is changing daily with news updates and features on community events and station promotions. It's also your link to individual language group pages, our weekly program guide, monthly newsletter, membership and information on radio training. On air and online, this is Radio 4EB FM 98.1. It's radio in your language.
শ্রোতা, গান আর বিজ্ঞাপনের পর আবার ফিরে এলাম। রেডিও 4EB 98.1 FM এ শুনছেন ব্রিসবেন বাংলা রেডিওর অনুষ্ঠান। আমরা ইন্টারভিউ সংক্রান্ত কোয়েশ্চেন নিয়ে আলাপ করছিলাম। গানে যাওয়ার আগে আমরা হাসান ভাইকে জিজ্ঞেস করছিলাম কিছু কমন কোয়েশ্চেন যেগুলো ইন্টারভিউতে আমরা ফেস করি, এবং এগুলোর আসলে যথাযথ উত্তরের উপর অনেক কিছু নির্ভর করে একটা ইন্টারভিউর। তো হাসান ভাই, আরেকটা যেটা সেটা হচ্ছে গিয়ে যে আমরা ফেস করি ইন্টারভিউতে, বলে যে তোমার উইক পয়েন্ট কোনগুলো, তোমার স্ট্রেংথ কোনগুলো, সেগুলো আসলে কীভাবে উত্তরগুলো দিলে? কারণ আমরা কিছু তো গদবদ উত্তর আছে, আমি রেসপন্সিবল, আমি অ্যাকাউন্টেবল, এগুলো বললে আসলে কোনো লাভ হয় না আসলে। তো একটু গুছিয়ে কীভাবে এগুলো ভালো মতো বললে ইম্প্যাক্টটা ভালো হবে আর কি।
ধন্যবাদ সাজিদ। প্রথমে উইকনেস দিয়েই শুরু করি। উইকনেসের কথা যখন আসে তখন কখনোই আমি বলবো যে কখনই নিজের উইকনেসটা বলতে গেলে, বা যদি আমি বলি যে আমার এটা এটাতে উইকনেস আছে, তো সেটা ডিরেক্ট হয়ে যায়। কেমন হয় যদি আমি একটু ঘুরিয়ে বলি? তো আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে তোমার উইকনেসটা কোথায়, বা তুমি কেন মনে করো যে এই জায়গাগুলোতে তোমার উইকনেস আছে, তো আমি বলি সবসময় এটাকে রিডিরেক্ট করার জন্য ক্যারিয়ার ডেভেলপমেন্টের কথাটা বলি, যে আমি সফটওয়্যার 1, 2, 3 জানি, সিস্টেম 1, 2, 3 জানি, কিন্তু আমি এটুকু মানে রিসার্চ করে দেখেছি যে এটা ফিউচার রোলে বা কোম্পানিতে আরও বেশি কন্ট্রিবিউট করার জন্য আমার আরও কিছু নলেজ এবং কিছু সফটওয়্যার এবং কিছু টেকনোলজি জানতে হবে, যেগুলো হচ্ছে 4, 5, 6, 4, 5, 6 অ্যান্ড 4, 5, 6। সো আমার এই এরিয়াগুলোতে ডেভেলপমেন্ট বাকি আছে, যেটাকে আমি উইকনেস হিসেবে ভাবি। বাট এগুলোকে ব্যাকআপ দেওয়ার জন্য আমি মনে করি যে যদি কোম্পানি থেকে আমি সাপোর্ট পাই, অথবা আমি পার্সোনালি সেগুলোকে ধীরে ধীরে কমপ্লিট করে আমি উইকনেসগুলোকে এলিমিনেট করতে চাই। ঠিক এভাবে অ্যান্সারটা দিলে এমপ্লয়াররা খুশি হন, তারা বুঝতে চান ওকে ও কিছু জানে কিছু জানে না, অনেকটা 60-40 সিচুয়েশন বা 50-50, তাহলে উইকনেসের পয়েন্টটা কেটে যায়। দ্বিতীয় প্রসঙ্গ যেটা স্ট্রেংথ, স্ট্রেংথের অ্যান্সারটা মনে হয় অনেকভাবেই দেওয়া যেতে পারে, তবে এখানে আমি দুটো পয়েন্টের কথা বলবো। প্রত্যেকটা কোম্পানি চায় যে তার কোম্পানি মানি মেক করুক, তো আপনি যদি একটু বুঝিয়ে বলেন যে আপনার কাজের যে ইম্প্যাক্ট সেখান থেকে কোম্পানিতে টাকা আসে এবং দ্যাট মিন্স আপনি ইনভয়েস ক্রিয়েশনে হেল্প করেন এবং আপনার কাজের একটা ভ্যালু আছে, দ্যাট ইজ দ্য বিগেস্ট স্ট্রেংথ। দ্য সেকেন্ড একটা স্ট্রেংথ এখানে আসবে, সেটা হচ্ছে যে আপনি যে এরিয়াতে স্পেশালাইজড সেই স্পেশালাইজেশনটা দিয়ে আপনি আগের কোম্পানিগুলোতে যে ভ্যালু অ্যাড করেছেন এবং ইন ফিউচারে আপনি আপনার এই স্পেশালাইজড এরিয়াতে কাজ করেই ভ্যালু অ্যাড করবেন, শুধুমাত্র কোম্পানির জন্য নয়, কোম্পানির এমপ্লয়ীদের জন্য এবং কোম্পানির ফিউচার একটা প্রসপেক্টের জন্য, আই মিন বিজনেস ডেভেলপমেন্টের জন্য। তখন এমপ্লয়ার একটু হলেও ডিফারেন্ট ভাবেন যে স্ট্রেংথের কথা আসলো কিন্তু সে বলছে তার প্রজেক্টের ইনপুট দিয়ে কোম্পানির ইনভয়েস বাড়ানোর কথা বা স্পেশালাইজেশনটা দিয়ে কোম্পানির ওভারঅল ডেভেলপমেন্টের কথা। তো এভাবে বললে মনে হয় ভালো হয়, তবে অনেকে দ্বিমত পোষণ করতে পারেন যে অ্যান্সারটা হয়তো অন্যভাবে দেওয়া যেতে পারে, তো আমি বলবো যে দুটো কি পয়েন্ট।
না, অনেক ধন্যবাদ হাসান ভাই। তো আপনি কিছুদিন আগে একটা ওয়ার্কশপ করেছিলেন ইন্টারভিউ স্কিলসের উপরেই, তো সেখানে আপনি 50 মতো কোয়েশ্চেন ডেভেলপ করেছিলেন যা আপনি ওই ওয়ার্কশপ অ্যাটেন্ডেন্টদেরকে দিয়েছিলেন। তো 50 কোয়েশ্চেন আসলে আমাদের আজকের অনুষ্ঠানে এই স্বল্প সময়ে বলা সম্ভব না, তো ওখান থেকে যদি 2-3 কোয়েশ্চেন সম্পর্কে আমাদের শ্রোতাদের কিছু বলেন।
ধন্যবাদ সাদিত। হ্যাঁ, 2-1 কোশ্চেন আমি একটু বলতে পারি। আমি নিজেও এই ধরনের কোশ্চেন প্রায় ফেস করি বা অন্যদের কাছে শুনি। আপনি যখন একটা কোম্পানিতে কাজ করেন তখন দেখা যায় যে ওই কোম্পানি যে ধরনের টেকনোলজি বা সফটওয়্যার বা তাদের যে সিস্টেম ইউজ করে এবং আপনার প্রসপেক্টিভ এমপ্লয়ীদের এমপ্লয়ারদের যে যেখানে আপনি ইন্টারভিউ দিতে যাচ্ছেন তারা হয়তো ডিফারেন্ট কিছু ইউজ করে, তো এই ক্ষেত্রে আপনাকে একটু খেয়াল রাখতে হবে যে আপনাকে বুঝিয়ে বলতে হবে যে দুটো সিস্টেম প্রায় এক। যেমন ধরেন আপনি 3D সফটওয়্যার ইউজ করলে হয়তো ডিফারেন্ট সফটওয়্যার, বাট আপনি কাজ সম্পর্কে জানেন। যদি অ্যাকাউন্টিং সফটওয়্যার হয় মায়ো বা জিরো একই প্ল্যাটফর্মে কাজ করে, যদি ইমেইল সিস্টেম হয় সেটা হয়তো জিমেইল বা আউটলুক হয়তো বা কাছাকাছি সিস্টেমে কাজ করে। আমি জাস্ট এক্সাম্পল স্বরূপ বললাম, তো এই কথাগুলো বলতে হবে এবং আপনাকে বলতে হবে যে যে কোনো সিস্টেম বা টেকনোলজি বা সফটওয়্যার শিখতে মাত্র 2-4 সময় লাগে এবং আপনি কনফিডেন্ট দ্যাট আপনি এটা করতে পারবেন। তো এটা একটা কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে যদি আপনি কোনো এক্সপিরিয়েন্স আপনার এরিয়া যদি না থাকে এবং আপনার মনে হয় যে না আপনি এই এরিয়াতে কাজ করেননি এবং এই এরিয়া থেকে আপনি অন্য এরিয়াতে কাজ করতে চান, যেমন ধরুন অনেকে কাউন্সিলে কাজ করেননি কিন্তু কাউন্সিলে আসতে চান, তো সেক্ষেত্রে আপনাকে বলতে হবে, একটি উদাহরণ দিই, যদি আপনি কনস্ট্রাকশনে কাজ করে থাকেন তবে সেখানে বিল্ডিং অ্যাপ্রুভাল বা ডিজাইন অ্যাপ্রুভাল বা বিএ অর ডিএ কন্ডিশন যেটাকে বলে সেটা নিয়ে হয়তো আপনি কাজ করেছেন, এটা হচ্ছে কাউন্সিলেরই একটা কাজ যখন আপনি একটা প্রাইভেট কনসালটেন্সিতে কাজ করেছেন। যখন আপনি কাউন্সিলে কাজ করতে যাবেন তখন আপনি এইগুলো সম্পর্কে জানেন, তো আপনাকে রিলেট করতে হবে রিলেটিভলি যে একটার সঙ্গে আর একটা ইন্টারলিঙ্ক আছে এবং আপনি কনফিডেন্ট দ্যাট যে আপনি এর আগে যে ধরনের কাজ করেছেন বা যে ধরনের ডকুমেন্টেশন করেছেন যে ধরনের সিস্টেমে কাজ করেছেন এটা থেকে আপনি নতুন জায়গায় যেতে চান এবং আগে আপনি প্রাইভেট সেক্টরে কন্ট্রিবিউট করেছেন আপনি এখন পাবলিক সেক্টরে যেতে চান এবং সেখানে পলিসি মেকিংয়ে ডকুমেন্টেশনে বা ডিজাইনে হেল্প করতে চান। তো এইটা এই দুটো কোশ্চেন মনে হয় এভাবে দেওয়া যায়। সাদিদ, আমাদের মনে হয় এইটুকুই আমার কাছে মনে হয় যে এইটুকু ভালো আছে বলার।
আচ্ছা, অনেক সময় বলে যে নিজেকে 10 মধ্যে কত রেটিং করতে বলে, এটা আমি কতটা কিভাবে জাস্টিফাই করব নিজেকে কত পয়েন্ট দিয়ে? আসলে
সাদিদ আমি বলবো যে আপনি সবসময় রেটিং দিবেন 7-8 এরকম, কারণ আপনি যদি 10-10 দেন তাহলে ভাবা হবে আপনার স্ট্যান্ডার্ড হচ্ছে ওয়ার্ল্ড ক্লাসের মতো, আপনার কিছু শেখার নাই। তো এটা দেওয়ার পরে এমপ্লয়াররা জিজ্ঞেস করে কেন তুমি 7 বা 8 দিচ্ছ, তখন আপনি এক্সপ্লেইন করবেন যে আপনি এই জিনিসগুলো জানেন এবং এগুলো জানেন না।
আচ্ছা, আর
বলে যে আগামী পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চাই, বা দু বছর পর, তিন বছর পর আমার ফিউচার প্ল্যান কি, বা সামথিং এই ব্যাপারে, এই কোয়েশ্চেনগুলো কিভাবে একটু অ্যান্সার করব?
আমি সংক্ষেপে বলি, যদি গ্রাজুয়েট পজিশন হয় তাহলে বলতে হবে যে আপনি সিনিয়র লেভেলে দেখতে চান, যদি এক্সপিরিয়েন্স পজিশন হয় তাহলে আপনি বলবেন যে আপনি টিম লিডিং পজিশনে দেখতে চান, যদি ম্যানেজারিয়াল লেভেল হয় তাহলে আপনি বলতে চান যে, বলতে পারেন যে আপনি 5 to 10 years ডিরেক্টর পজিশনে দেখতে চান।
আচ্ছা, আমরা আসলে অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে হাসান ভাই, তো ওই চাকরি ইন্টারভিউর শেষ পর্যায়ে যে জিনিসটা আলোচনা করা হয় সেটা হচ্ছে স্যালারি। তো ওই স্যালারি নিয়ে এখন যে অস্ট্রেলিয়াতে স্যালারির ট্রেন্ডটা কীরকম, এবং যদি আস্ক করা হয় আমার এক্সপেকটেশন কী, সেক্ষেত্রে আমার অ্যান্সারটা কীরকম হওয়া উচিত?
ধন্যবাদ শাহিদ। আমি সংক্ষেপে বলি, আপনাকে একটু মার্কেট রিসার্চ করতে হবে আপনার এরিয়াতে। আমি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য একটু আউটলাইন দিচ্ছি। যদি গ্র্যাজুয়েট পজিশন হয়, আমি কুইন্সল্যান্ডের কথা বলবো, সেটা ভ্যারি করে 40 to 60 K এর মধ্যে, মিড লেভেল পজিশনে সেটা 70 to 90 K, আর এক্সপিরিয়েন্স বা ম্যানেজার লেভেলে এটা 90 to 120 K পর্যন্ত ভ্যারি করে। তবে সেটা স্টেট ওয়াইজ ভ্যারি করতে পারে। নিউ সাউথ ওয়েলসে আপনাকে হয়তো 10 বা 15 বাড়িয়ে বলতে হবে। তবে আপনাকে কিছুটা মার্কেট রিসার্চ, কিছুটা সিক, ক্যারিয়ার ওয়ান, লিঙ্কডিন, ওভারঅল একটা কনসেপ্ট রাখতে হবে আপনি যে এরিয়াতে কাজ করেন। এবং এটা বলা ভালো যে ইটস নেগোশিয়েবল, এই কথাটা অবশ্যই উল্লেখ করবেন, এবং এটাও বলবেন যে কোম্পানি স্ট্যান্ডার্ড যদি আপনি সেটা ডিজায়ার জব হয়।
হাসান ভাই, আজকে আসলে একদমই শেষ প্রান্তে আমরা আমাদের অনুষ্ঠানের, তো শেষ করব আপনি আপনাকে দিয়েই শেষ করব যে আমাদের অনুষ্ঠানে আমাদের শ্রোতাদের জন্য কিছু বলবেন, প্লাস আপনার ফিউচার, আপনার যে প্যাশন ক্যারিয়ার মেন্টরিং করা, এটা নিয়ে আপনার ফিউচার প্ল্যান কি, এটা নিয়ে যদি কিছু বলেন খুব সংক্ষেপে।
ধন্যবাদ শাহিদ। আমি সংক্ষেপে বলি, ব্রিসবেন বাংলা রেডিওকে ধন্যবাদ, ধন্যবাদ রাজীব রেজা সুজন ভাইকে, শাহিদ তোমাকেও ধন্যবাদ, আমার ফ্যামিলিকেও ধন্যবাদ। ইন ফিউচারে সিলেকশন ক্রাইটেরিয়া, লিঙ্কডিন, ক্যারিয়ার গোল নিয়ে ওয়ার্কশপ করব ব্রিসবেনে, আমার জন্য দোয়া করবেন, এবং ইন ফিউচারে আরও প্রোগ্রাম হবে ব্রিসবেন বাংলা রেডিওতে। আমি আরও অনুরোধ করব বাংলাদেশি কমিউনিটিতে যাতে আপনারা ভালো ফিডব্যাক দিবেন, আর আমার অনুষ্ঠান সম্পর্কে কোনো মতামত থাকলে আমাকে জানাবেন ফোন করে, বা আপনারা রেডিও বাংলা রেডিও, ব্রিসবেন বাংলা রেডিও, তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর ওভারঅল চেষ্টা থাকবে যে আলটিমেটলি গোল হচ্ছে কমিউনিটিকে হেল্প করা, সবার চাকরি হোক, আমাদের মধ্যে একটা প্রফেশনাল নেটওয়ার্ক গড়ে উঠুক। ধন্যবাদ শাহিদ।
ধন্যবাদ হাসান ভাই আপনাকে, শ্রোতা আপনাদেরকেও ধন্যবাদ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য, এবং আমি শিওর আপনারা সবাই অনেক বেনিফিটেড হয়েছে আজকের অনুষ্ঠানে। সবাইকে আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ব্রিসবেন বাংলা রেডিওর সাথেই থাকবেন।
The Gold Coast 2018 Commonwealth Games final major ticket release is here. So don't miss your chance to capture every epic moment of the games. The memories will last forever, but the tickets won't. Buy now at gc2018.com/tickets.
Station sponsor.
Tumi bhorecho emon
You're listening to Radio 4EB FM 98.1. The next program is in Farsi, the Persian language.
سلام عرض میکنم حضور شما
Hello and welcome to the Weekly Post.
سلام، شب خوش. به 74مین قسمت از سری دوم مجله رادیو همراه خوش اومدید. امشب چهارشنبه 24 آبان 1396 برابر با 15 نوامبر 2017 است و صدای من بهروز رو از رادیو 4EB شهر بریزبن مرکز ایالت کوینزلند استرالیا میشنوید. قبل از اینکه برنامه امشب رو شروع کنم لازمه که یک تسلیت عرض کنم به تمامی هموطنان عزیزمون در تمامی نقاط دنیا، به خصوص اهالی استان کرمانشاه. همونطور که مطلع هستید یک شنبه شب، یعنی حدوداً 3 روز پیش، زلزله شدیدی در حوالی مرز کرمانشاه ایران با کشور عراق به وقوع پیوست و آسیب‌های جدی رو به کشورمون ایران وارد کرد. مهمترین اونها این که تا این لحظه بر اساس آمارهای منتشر شده 530 نفر از عزیزانمون جان خودشون رو از دست دادن و 7460 نفر هم مصدوم اعلام شدند. من به نوبه خودم از شهر بریزبن و از طرف کلیه اعضای گروه فارسی رادیو 4EB به هموطنان عزیزمون تسلیت عرض میکنم و امیدوارم که کمک هایی که توسط ایرانیان عزیز در سراسر دنیا برای این مصیبت جمع‌آوری میشه هر چه زودتر به دست مردم آسیب دیده یک کشورمون برسه تا بتونه از تلفات احتمالی بیشتر این حادثه جلوگیری کنه. با یک قطعه موسیقی به ادامه برنامه میپردازیم.
You're listening to Radio 4EB broadcasting from Brisbane, southeast of Queensland.
This program is in Farsi, the Iranian language.
اگر دیر زمانی است جدا مانده از این روح بلند ریسمانم از که از دست کوته بوده جان اگر خالی از این پرباریست کاسه مهر تو از کنج لبم کم بوده مهتران داری از آن دور قدم دست بندازی و از دل گرهی بشایی بهتران نیست در این بیمهری تو به جنگی تو بمیری تو کرم بگذاری